বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর পাঠানো রিপোর্ট।
বনানী ইফার টাওয়ারের ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই শনিবার ভোরে গুলশান ১ এর কাঁচাবাজারে লাগা আগুনে 200+ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশিষ্ট স্থপতি মোবাশ্বার হোসেনের সাক্ষাৎকার রয়েছে।
ওয়াটার হাইড্রেন্ট করা সম্ভব একটি নদীর মাধ্যমে।
আরো রয়েছে কলকাতা থেকে পাঠানো পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আজ শনিবার কাশ্মীরের বানিহালে গাড়ি বোমা বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
তবে রোজকার মতো প্রথমেই রয়েছে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ শনিবার আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের গজনি প্রদেশের একটি স্কুলের উপর মর্টার আক্রমণে কমপক্ষে 4 জন স্কুল শিক্ষার্থী নিহত এবং 15 জনেরও বেশি আহত হয়েছে। আক্রমণটি এমন এক সময় ঘটল যখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের এলাকা তালিবান দখল করে নিয়েছে এবং দেশের অন্যত্র নতুন করে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি করেছে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আরিফ নুরি ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওই ঘটনায় আহত 15 জনের মধ্যে 2 জন শিক্ষক রয়েছেন। তাৎক্ষণিকভাবে এটা নিশ্চিত করা যায়নি যে আফগান বাহিনী নাকি তালিবান বিদ্রোহীরা আন্দার জেলায় এই স্কুলের উপর ওই মর্টার নিক্ষেপ করে। নুরি বলছেন যে এই ঘটনার ব্যাপারে সরকারি তদন্ত শুরু হয়েছে। একদিকে বসন্ত আসবার সঙ্গে সঙ্গে এই লড়াইয়ে অনেকগুলো আফগান প্রদেশে আরও তীব্র হয়ে উঠেছে, আবার অন্যদিকে 18 বছর ধরে চলে আসা এই আফগান যুদ্ধের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালিবানের সঙ্গে আপোষ নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে 20 জন শিশু এবং 6 জন নারী সহ প্রায় 35 জন অসামরিক আফগান নাগরিক সংঘর্ষ সম্পর্কিত ঘটনাগুলোতে প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রক বলছে আজ সকালে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 21 বছর বয়সী একজন ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। গাজার কর্মকর্তারা বলছেন যে মোহাম্মদ সাদকে মাথায় গুলি করা হয়। সীমান্ত বেড়া বরাবর সাপ্তাহিক প্রতিবাদের প্রথম বার্ষিকী উপলক্ষে যে গণবিক্ষোভ হবার কথা, তার ঠিক কয়েক ঘন্টা আগেই এই গুলিচালনার ঘটনাটি ঘটে। ইসরায়েলের আরব ও ফিলিস্তিনি জনগণ যাকে ভূমি দিবস হিসেবে পালন করেন, এই বিক্ষোভ সেদিনই হবার কথা। আরব ও ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলের বিরুদ্ধে 1976 সালে বিক্ষোভ প্রদর্শনের সময় 6 জন আরব ও ফিলিস্তিনি বিক্ষোভকারীর হত্যাকে স্মরণ করার জন্যে এই ভূমি দিবস পালন করা হয়। মিশর, গাজা শাসনকারী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি সই করানোর চেষ্টা করছে। বাংলাদেশে বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই শনিবার ভোর 17:45 গুলশান ১ এর কাঁচাবাজারে লাগা আগুনে 291টি দোকানের মধ্যে 211টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পার্শ্ববর্তী অন্য বাজারও ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
শনিবার ভোর 17:45 গুলশান ১ এর কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুনে 291টি দোকানের মধ্যে 211টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পার্শ্ববর্তী অন্য বাজারও ক্ষতিগ্রস্ত হয়। দমকল বাহিনী প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পরে টিনশেড ওই বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশেপাশে পর্যাপ্ত পানি না পাওয়ায় তাদের যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দোকান মালিকদের ক্ষতি হয়েছে বিস্তর। তাদের বিলাপ করছিলেন ঠিক এভাবেই। ২০১৭ সালেও একই বাজারে আগুন লাগার পরে বাজারটি অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ পুনর্নির্মাণের সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিলেও মামলা মোকদ্দমার কারণে তা পারা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনকালে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলেন, এদিকে বনানী অগ্নিকাণ্ডে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এই ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদের পর ঢাকার এই অগ্নিকাণ্ড নিয়ে শুনবেন আরও রিপোর্ট এবং বিশ্লেষণ। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন এবং সেখানে তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে জাতিসংঘ ব্রিটেনের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ, জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, ব্রিটেন বরাবরই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পক্ষে রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে ব্রিটেন জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে যাতে রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ফিরে যেতে পারে। 10 লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। প্রায় 1 লাখ রোহিঙ্গাকে বাসাঞ্চলে স্থানান্তরের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। রোহিঙ্গারা সেখানে যেতে রাজি হচ্ছে না। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কারো ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। এই পটভূমিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, জোর করে কাউকে ভাষান্তরে পাঠানো হবে না। উল্লেখ্য যে ব্রিটেন এ পর্যন্ত রোহিঙ্গাদের $199 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মানব পাচারের ঘটনা বেড়েই চলছে। শনিবার বিভিন্ন স্থান থেকে পাচারকালে 33 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
মানব পাচারে জড়িত সন্দেহে 3 জন দালালকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা পরিদপ্তরের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার ভোরে অভিযান চালিয়ে সেন্ট মার্টিন থেকে 8.5 নটিক্যাল মাইল অদূরে গভীর সমুদ্রে মানব পাচারকারীদের একটি ট্রলার আটক করে কোস্টগার্ডের সদস্যরা। ট্রলারটিতে 22 জন রোহিঙ্গা ছিল। এদের মধ্যে 6 জন পুরুষ, 13 জন নারী এবং 3 জন শিশু। পৃথক অভিযানে সেন্ট মার্টিন থেকে 7 জন রোহিঙ্গা এবং 3 জন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ঢাকার রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া 4 জন রোহিঙ্গা নারীকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট ও মালয়েশিয়ান ভিসা দেওয়ার নাম করে দালালরা ওই 4 জন রোহিঙ্গা তরুণীকে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে ঢাকায় নিয়ে গিয়েছিল। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজ শনিবার কাশ্মীরের বানিহালে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থার খবর, এই ঘটনায় সেনা ও পুলিশ এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তাদের হাতে যেসব তথ্য এসছে তাতে পুলওয়ামার কায়দায় জঙ্গি হামলার আশঙ্কা বাড়তে শুরু করেছে। জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
জম্মু কাশ্মীরের জহর টানেলের কাছে জাতীয় সড়কের উপর একটি গাড়িতে বিস্ফোরণ হয়। যে গাড়িটিতে বিস্ফোরণ হয় তার পাশ দিয়ে বেরিয়েছে সিআরপিএফের কনভয়। কনভয়ের একটি গাড়িতে ওই গাড়িটি ধাক্কাও মারে। তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। ঘটনায় ওই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে জওয়ানরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। এদিকে বিস্ফোরণে গাড়িটি ভস্মীভূত হলেও চালকের খোঁজ নেই। ফলে চালক সেখান থেকে কীভাবে পালিয়ে গেল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিস্ফোরণের সঙ্গে ওই সঙ্গেই চালক পালিয়েছে? অপরদিকে আজই আবারও জঙ্গি হামলার খবর মিলল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা থেকে। এবার হামলার লক্ষ্য ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখা। ওই শাখার নিরাপত্তার জন্য সেখানে রয়েছে সিআরপিএফের বাংকার। ওই বাংকার লক্ষ্য করেই হামলা চালানো হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় গতকাল বলেন যে ভেনেজুয়েলা একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেদিনই হোয়াইট হাউসের কর্মকর্তারা এরকম আভাস দেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে। ট্রাম্প সংবাদদাতাদের প্রশ্নের জবাবে বলেন যে ভেনেজুয়েলায় বিদ্যুৎ নেই, গাড়ির তেলও নেই। কাজেই সমাজতন্ত্র নিয়ে যখন কথা বলেন ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখুন। শুক্রবার সকালেই ভেনেজুয়েলা বিষয়ে বিশেষ দূত এলিয়ট অ্যাব্রামস বলেন যে ভেনেজুয়েলায় রুশ সৈন্যের অবস্থানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে বিভিন্ন বিকল্প রয়েছে, যার মধ্যে আছে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ। গত শনিবার ক্যারাকাসের অদূরে রুশ বিমানবাহিনীর 2টি বিমান অবতরণ করে। মনে করা হচ্ছে এগুলোতে রুশ সামরিক লোকজন এবং সাজ সরঞ্জাম ছিল। আগামীকাল রোববার তুরস্কে গুরুত্বপূর্ণ এক স্থানীয় নির্বাচন হচ্ছে এবং এতে সেদেশের প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। সেদেশে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং মন্দার হুমকির মুখে প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান সবচেয়ে বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। রোববারের নির্বাচনের 1 সপ্তাহ আগেই নিজের নির্বাচনী ভিত্তি মজবুত করতে এরদোয়ান তার নিজের শহর ইস্তাম্বুলে হাজার হাজার লোকের সমাবেশ ঘটান। নির্বাচনে এরদোয়ান না দাঁড়ালেও তিনি এই প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং এ ব্যাপারে তিনি ভালোই জানেন যে 1 দশকেরও বেশি সময় ধরে তুরস্কের প্রধান প্রধান শহরে তাঁর একে পার্টির নিয়ন্ত্রণ এখন হুমকির সম্মুখীন। 1994 সালে এরদোয়ান নিজে ইস্তাম্বুলের মেয়র পদে জয়লাভ করেন এবং তুরস্কের রাজনীতিতে সেখান থেকেই তাঁর উত্থান। তবে সর্বসাম্প্রতিক মতামত জরিপে দেখা যাচ্ছে ইস্তাম্বুলেও স্থানীয় নির্বাচনের ফলাফল খুবই প্রতিযোগিতামূলক হতে পারে। ব্রাজিলের একজন বিচারক এই মর্মে আদেশ দিয়েছেন যে 1964 সালের 31 মার্চ তারিখের অভ্যুত্থান উদযাপন করতে পারবেন না সে দেশের প্রেসিডেন্ট। ওই অভ্যুত্থানের কারণেই গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ব্রাজিলে সামরিক স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারা ওই অভ্যুত্থানের 55তম বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলেন এবং সামরিক বাহিনীকে তদানীন্তন প্রেসিডেন্ট জোয়া গোলাটের ক্ষমতাচ্যুতির উপলক্ষ উদযাপনের ব্যবস্থা করতে বলেছিলেন। বিচারক ইভানি সিলভা দ্য লুজ রোববারের ওই অনুষ্ঠানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে বলেন যে ব্যাপকভাবে সমালোচিত এই উদযাপন অনুষ্ঠান গণতন্ত্রের পুনর্নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদেই ঢাকার গুলশানে DNCC মার্কেটের আগুন লাগার ঘটনার কথা শুনেছেন আপনারা। এ সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদাবিথি অডিও ভিডিও রিপোর্ট পাঠিয়েছেন, দেখুন।
আবারও ঢাকার গুলশান 1 নম্বর DNCC মার্কেটে আগুন, বারবার একই মার্কেটে আগুন। শনিবার ভোর ঠিক 5:45 দোকান মালিকরা খবর পান মার্কেটে আগুন লেগেছে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই।
মার দোকানের মালিক আমাকে ফোন দিয়েছে যে তোমার মার্কেট তো পরে দৌড়ায় আসছি, আইসার আমার মানসিক অবস্থা খুবই মানে কাতর হয়ে পড়ছে, আমি কিছু কথা বলার ছিল।
2 লাখ 1 লাখ টাকা নিয়ে হাওলাত করে দোকানটা খাড়া করেছে, আবার আগুন লেগে গেছে। কে এখন টাকা দিবে আমাদেরকে? 1 লাখ 2 লাখ 5 লাখ কেউ দেওয়ার মতো এখন কোনো লোক নাই যে দোকানটা আমরা আবার খাড়া করবো। এখন এটা যদি সিটি কর্পোরেশন বা সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, তারপর যদি আমরা আমাদের মা বোন নিয়ে আবার খাইতে পারি, তাহলে আমাদের পথে বসতে হবে, এছাড়া আমাদের কোনো আর গতি নাই।
আমরা সবাই পথে বসে গেছি, আমাদের এখানে যত আমরা ব্যবসায়ী আছি সবারই ব্যাংক লোন আছে বা কোনো না কোনোভাবে সম্পদ বিক্রি করে আবার আমরা রিকভারি করে স্টার্ট করছি। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি সেটা জানি না, সেটা গড নোস, আমরা আবার সবাই পথে বসে গেছি। এখন থেকে আমরা আর কেউ যে রিকভারি করবে সেই কোনো অপশন নেই। এখন আমার এবং ম্যাক্সিমাম ব্যবসায়ীদের আমাদের ইয়ে হলো, আমরা যদি আবার ফের বসতে পারি কোনো না কোনোভাবে, তাহলে আমরা এবং আমাদের ফ্যামিলি নিয়ে আমরা আবার বাঁচতে পারবো।
ফায়ার ব্রিগেডের 20টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, কিন্তু ততক্ষণে 248টি দোকান পুড়ে ছাই। দোকান মালিকরা নির্বাক, এই ক্ষতি তারা কিভাবে পূরণ করবেন?
আমাদের এইভাবে যেভাবে পুড়তেছে, এভাবে মানুষ কতদিন জমি বেয়েছে, ঘর বেয়েছে, জায়গা জমি বেয়েছে, আমাদের এখানে ব্যবসা করতেছি, এখন এগুলো সব সর্বশেষ, নিঃশেষ, সব শেষ হয়ে যাইতেছে আমাদের। তাহলে আমরা এখন কী করবো? সরকারের কাছে আমাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, আমাদের পুনর্বাসন করুক, তারপর আমরা একদম পুনর্বাসন করার পর এখানে হাই রাইজ বিল্ডিং করুক বা বড়ো কিছু করুক, কিন্তু আমাদের এভাবে 2 দিন পরপর আগুনে পুড়ে এবার শেষ করে দিই, আমাদের কোনো এদের কী ফয়দাটা কী আমরা বুঝতেছি না, কোন চক্র কোন মহল এভাবে আগুন ধরতেছে বা কী করতেছে, কারণ এইভাবে আগুন ধরে এবার সব শেষ হয়ে যায় না, একটা দুইটা আগুন পড়তে পারে কিন্তু পুরো মার্কেট পুরো শেষ হয়ে যেতে পারে না, এটা অসম্ভব ব্যাপার।
আমি যেটা আমি আসলাম হাজারপুরে শুধু এই সাইডে মার্কেট আগুন ছিল, এখানে মার্কেট আগুন আসারই কথা না, কিন্তু কোনো ওই ইয়ে ফায়ার সার্ভিসের ওইরকম কোনো তৎপরতা নাই যে দ্রুতগতি আগুনটা নিভাবে, এরকম কিছু না। আগের বারে আগুন 7 দিন 8 দিন পড়ছে, একটা মার্কেট কি 8 দিন আগুন লাগে পুড়ে? অবশ্যই এখানে কিছু মানুষের ষড়যন্ত্র থাকতে পারে।
টোটাল দোকান আছে 291টা, 248টা দোকান আজকে পুরো গেছে। আমাদের ক্ষয়ক্ষতি তো আগে তো ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকা, 5.5 কোটি টাকার মতো একটা আমরা ই করছিলাম, মন্ত্রণালয়ে কাগজপত্র দিয়েছিলাম, ওটার কোনো কিছু পাইনি, কোনো মন্ত্রণালয় থেকে কোনো উত্তর পাইনি। আজকেও অনেক টাকা হিসাব করিনি, অনেক কোটি টাকার মাল সমানা নষ্ট হয়ে গেছে আর কি। আমার ব্যক্তিগত 4টা দোকানে প্রায় 2.5 কোটি টাকার মাল সমানা গেছে আর কি।
বেশ কিছুদিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে, কি এর কারণ, কেনই বা ঘটছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা?
কতটি দোকান পড়েছে, কি কারণে আগুন লেগেছে, কি ক্ষতি হয়েছে, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে। এর আগেও যে আগুন লেগেছে স্যার DNCC ভবনে, একটা সুপারিশ করা হয়েছিল আর এই মার্কেটটাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাল করিম আগুনের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
এখানে ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা নিজেরা একটা স্থাপনা করেছেন, সেই স্থাপনার ভিতরে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটা আমরা খতিয়ে দেখব যে এখানে কি কারণে ঘটনা ঘটলো।
আবারও 26 মাস পর ঢাকার ডিএনসিসি মার্কেটে আগুন। কোত্থেকে এই আগুনের সূত্রপাত হয় এখন তা খতিয়ে দেখার সময়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এখন ঢাকার এই অগ্নিকাণ্ড নিয়ে কথা বলছেন বাংলাদেশের বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেনের সঙ্গে।
নিমতলি থেকে চকবাজার, চকবাজার থেকে বনানী, সবখানে মৃত্যুর মিছিল। কেন এই মৃত্যু?
প্রথম কারণটি হচ্ছে আমাদের দায়িত্বে অবহেলা, প্রয়োজনীয় কাজে সমন্বয়হীনতা। এই দুটি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারতাম তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটতো না। যদিও যদি ঘটেও থাকতো হয়তো প্রথমটি ঘটতো, পরেরগুলি আর ঘটার সম্ভাবনা থাকতো না। আমরা এই কাজে ব্যর্থ হয়েছি। আর ব্যর্থতার মূল কারণ, যেরকম আপনার মেডিকেল বোর্ড বসালে ডাক্তাররাই সেখানে থাকে, কিন্তু বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনার পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তদন্ত এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য, সেখানে ডাক্তারের পরিবর্তে পেশেন্টের বাবা মা থাকে, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিরা থাকে। যে কাজ পেশাজীবীদের করার কথা সেই কাজটি একেবারে আনারি কিন্তু পাওয়ারফুল ব্যক্তির হাতে দেওয়া হয় রাজনৈতিক কারণে। এই ভবনগুলি কি কারো নিয়ন্ত্রণে ছিল নির্মাণ সংক্রান্ত? না, যার যেভাবে সে খুশি করার নিয়ম ছিল। নিয়মে আছে এই আইন কানুন গুলি ব্যত্যয় ঘটালে তাদের বিল্ডিং ভেঙে দেওয়ার নিয়ম আছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক ভাবে যে আইনটির সাথে আমরা স্থপতিরা সরাসরি জড়িত এবং আমরা এই আইনগুলি তৈরি করে একটি কথা লিখেছিলাম যে কোন স্থপতি যদি তার দায়িত্বে গাফলতি দেখায় তাহলে সেই স্থপতিকে 7 বছর পর্যন্ত জন্য জেল দেওয়া হয়। আমার জানা মতে বাংলাদেশের কোনো প্রফেশনাল বডি নিজের লোককে জেলে দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিয়েছে বলে আমার জানা নাই। আমরা বরং উল্টাটি দেখতে পাই, প্রফেশনাল বডি দাঁড়িয়ে যায় ক্রাইম করার পরে সেই ক্রিমিনালকে বাঁচানোর জন্য। এই এই কথাগুলি এই জন্যই বলছি যে যদি আমরা স্থপতিরা ভবনগুলির সাথে সবচেয়ে আগে জড়িত হই, আমাদেরকে যদি এই কাজগুলি সুষ্ঠুভাবে করার সুযোগ দেওয়া হয়, মনিটর করার ব্যবস্থা রাখা হয়, তাহলে কিন্তু একটি দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা থাকে না। যদি দুই একটি ঘটেও থাকে, পরবর্তী ওই একই কারণে দুর্ঘটনাগুলি ঘটার কারণ থাকে না। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, যেরকম এই গত দিনের ঘটনাটি যদি আপনাকে বলি, 18 তলা, আমি ধরে নিলাম 18 তলা 100% অ্যাকর্ডিং টু রুলস করা হয়েছে, তাহলে সেটা 22 তলা কি সকালে শুরু করে বিকালবেলা শেষ করা হয়েছে? কার দেখার দায়িত্ব ছিল? সেই দায়িত্ব কি তিনি পালন করেছেন? আমরা অন্যায় করার জন্য এই ভবনের মালিককে শাস্তি দিচ্ছি, বিজিএমই ভবনকে শাস্তি দিয়েছি, কিন্তু বিজিএমই ভবনের ফাউন্ডেশন এবং উদ্বোধনের জন্য যে দুই প্রধানমন্ত্রীকে চিট করে, দুই প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সবচেয়ে বিজ্ঞ লোকগুলি প্রধানমন্ত্রীকে দুই দয়কে এই জায়গায় নিয়ে আসলেন। সেখানে রাজুকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, ওয়ার্কস মিনিস্ট্রির মিনিস্টার উপস্থিত ছিলেন, বাংলাদেশের আরো গণ্যমান্য মন্ত্রীরা ছিলেন। তাহলে তারা কি এই অন্যায় কাজের ভাগিদার? না, তাদের ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীরা কি কখনো তাদের অফিসে যারা তাকে মিথ্যা তথ্য দিয়ে এই জায়গায় নিয়ে গেছিলেন তাদেরকে পানিশমেন্ট দেওয়ার কোনো ব্যবস্থা করেছেন? যদি না করে থাকেন, এই দুর্ঘটনা আরো বহু বছর চলতে থাকবে।
এফআর টাওয়ারে যে দীর্ঘক্ষণ ধরে প্রায় 7 ঘন্টা ধরে আগুন জ্বলেছে, কিন্তু অনেকেই বাঁচার আকুতি জানিয়েছে, কিন্তু তাদের কাউকে অনেককেই বাঁচানো গেল না। আপনি স্থপতি হিসেবে আপনার কি মনে হয়, বাঁচানো যেত?
বাঁচানো যেত যদি নিয়ম কানুন গুলি, সিম্পল নিয়ম কানুন গুলি যদি আমি ফলো করতাম, সিঁড়িগুলি যদি দেখেন। একটা জিনিস প্রত্যেকটি মানুষকে জানতে হবে, এটা যেহেতু ঢাকা শহর এখন 6 তলা থেকে 70 তলার দিকে এগিয়ে যাচ্ছে, যখন একটি বিল্ডিং এর হাই রাইজ বিল্ডিং এর একটি সিঁড়ি, বিল্ট ইন সিঁড়ি উন্মুক্ত থাকে, অর্থাৎ ঘরের ভিতরের দিকে উন্মুক্ত থাকে, তখন এই সিঁড়িগুলি আপনার ব্রিকফিল্ডের সুউচ্চ চিমনির মতন কাজ করে। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যদি আগুন লাগে, সেই আগুনটি অল্প সময়ের ভিতরেই 7 তলাতে পৌঁছে যেতে পারে।
এই কথাগুলি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এসকেপ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য যেটা আমরা ফায়ার ফাইটিং সিঁড়ি যেটা আমরা বলি, সেই সিঁড়ি হতে হবে প্রেসারাইজ, এবং সেখানে যেন আগুন ওই সিঁড়ির ভিতর দিয়ে অন্যান্য ফ্লোরে প্রবেশ করতে না পারে। একই সাথে যেখানে আগুন লেগেছে সেখানকার ধোঁয়া যেন ওই সিঁড়িতে না ঢুকতে পারে, প্রয়োজনে ওই সিঁড়িকে প্রেসারাইজ করতে হবে। এবং এগুলি কিন্তু খুব কস্টলি না, খুবই সিম্পল। যে দেশে ডিজিটাইজড সাধারণ মানুষ সেখানে কিন্তু এগুলি খুব একটা কষ্টের কিছু না। যেমন ইলেকট্রিসিটি দুর্ঘটনা ঘটার আগেই সার্কিট ব্রেকারের ব্যবস্থা থাকে, এই কাজগুলি কিন্তু আপনার অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে করা সম্ভব। এটি গেল একটি পার্ট। আরেকটি পার্ট হলো যে আট থেকে দশতলা পরবর্তী যে বিল্ডিং গুলিকে আমরা হাই রাইজ বলি, সেই বিল্ডিং গুলিতে কমপক্ষে প্রতি তিন মাসে, আমি আবারও বলছি কমপক্ষে প্রতি তিন মাসে, যারা ব্যবহার করেন তাদেরকে কিন্তু ড্রিল করতে হবে, অর্থাৎ রেস্টু বের হওয়ার পদ্ধতিটা তাদের মুখস্থ করতে হবে। যেমন মানুষ মশা কামড়ালে হাত দিয়ে মারে, তার ব্রেন কিন্তু কাজ করে না, অভ্যস্ততার কারণে হাত মশাটিকে তাড়িয়ে দেয়। ঠিক একইভাবে এই ধরনের উচ্চ ভবনে যখন আগুন লাগবে তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে যেন তার এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারে এবং সে জানে কিভাবে বের হতে হবে। যদি আপনি এই কাজটি না করেন, আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি আপনার ফায়ার এক্সটিংগুইশার আগুনের ভিতরে ছুড়ে মারা হয়েছে যেহেতু ট্রেনিং দেওয়া হয়নি। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমরা গত 10-12 বছর ধরে চিৎকার করে যাচ্ছি, তো চিৎকার করলে তো কাজ হবে না ভাই। চিৎকার যার কাছে করছি, তিনি মেডিকেল বোর্ডের চেয়ারম্যান, পেশেন্টের বাবা, ডাক্তার না হয়েও আমরা ওই দুরবস্থার ভিতরে আছি। এই যে আগামী 2-3 দিন ধরে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ হচ্ছে, সেখানে দেখবেন অমুক মন্ত্রী ওনারাই এই কমিটিগুলির নেতৃস্থানীয় ব্যক্তি, হ্যাঁ থাকতে পারেন, কিন্তু তাদের তো প্রথম কাজ এই কাজে অভিজ্ঞ পেশাজীবী মানুষগুলিকে নিয়ে আসতে হবে। আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আকবর দ্য গ্রেট ওয়াজ 11 ইয়ার্স ওল্ড অ্যান্ড হি বিকাম আকবর দ্য গ্রেট, হাউ? সে কি এতই লেখাপড়া করেছিল? হি ওয়াজ সারাউন্ডেড বাই 9 জুয়েলস, অর্থাৎ তার জুয়েল চেনার ক্ষমতা ছিল, জ্ঞানী ব্যক্তিকে চেনার ক্ষমতা তার মধ্যে ছিল, সেই জন্য সে আকবর দ্য গ্রেট। আমাদের মন্ত্রী নেতা এনাদেরকে হাইলি এডুকেটেড হতে হবে, নট নেসেসারিলি, মানুষের মনকে বোঝার ক্ষমতা থাকতে হবে এবং জ্ঞানী ব্যক্তিকে চেনার ক্ষমতা থাকতে হবে। শুধুমাত্র সেই মানুষগুলি দেশ ও জাতির জন্য সঠিক মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন এবং দেশকে উন্নত করতে পারেন, এই ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বিশ্বের সেরা দেশ হিসেবে নিজেকে তৈরি করা সম্ভব।
সব অগ্নিকাণ্ডের পরেই দেখা যাচ্ছে পানির সংকট, এর কোনো বিকল্প আছে কি?
আমার জানা মতে একটি রাজধানী আমি খুঁজে পেয়েছি, যে রাজধানীর চারপাশে 4টি নদী, সেই শহরে পানির অভাবে আগুন নিভানো যায় না। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা পৃথিবীতে আর আছে বলে আমার জানা নাই। আমরা চাইলেই, এবং এটিও প্রায় আজ থেকে 15 বছর ধরে আমরা চিৎকার করছি, যে ব্রিটিশ পিরিয়ডে কলকাতাতে যদি ওয়াটার হাইড্রেন্ট করা সম্ভব একটি নদীর মাধ্যমে, তাহলে বাংলাদেশের 4টি নদী, অর্থাৎ চারদিক থেকে আমি কানেকশন নিয়ে নদীর পানিগুলিকে, এই পানিগুলি ফিল্টারও করতে হয় না, পলিউটেড পানি দিয়েই আগুন নেভানো সম্ভব এবং খুবই সহজ একটি সিস্টেম। এবং আমি যদি আরো খারাপ ভাবে বলি, তথাকথিত ফ্লাইওভার, যেটা হাইয়েস্ট 6% পিপল অফ ঢাকা সিটি হ্যাভ দ্য অপরচুনিটি টু ইউজ, দুই একটা ফ্লাইওভারের বাতিল করে না কনস্ট্রাকশন করে ওই টাকা দিয়ে সমগ্র ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তায় ওয়াটার হাইড্রেন্ট করা সম্ভব। আমরা বছরের পর বছর বলে গেছি, ওই যে মেডিকেল বোর্ডের পেশেন্টের বাবা, ডাক্তার না হয়েও প্রধান, তাদের কাছে পৌঁছাতে পারি না।
মেয়র বলছেন যে এই সব অগ্নিকাণ্ডের ঘটনা এটা দুর্ঘটনা না সেবটাজ, এটা দেখতে হবে, দেখতে হবে।
দেখেন আমাদের দেশে একটি পরিচালিত পরিচিত কথা আছে, এই ধরনের দুর্ঘটনা হলে পারেই সরকারের মেশিনারিজের ফেলিওরের কারণে, সেখানে এখন সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে বলে দেওয়া যে এটাকে স্যাবোটেজ করাতে। আমাকে বলেন তো, 18 তলা বিল্ডিং এ স্যাবোটেজ করার দরকার কি ছিল? স্যাবোটেজ যদি করতে হয়, আরো তো বিল্ডিং আছে, এটার উত্তর কি ওনারা কেউ দিতে পারবেন? এখানে তো সরকারের মেশিনারিজের ফেলিওর। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একজন বিল্ডিং এর মালিক অন্যায় করেছেন, এই অন্যায় ধরার জন্য তো সরকারের জনগণের পয়সায় অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধা দেখায় নাই, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়া এই নিয়ম কানুন মানানোর লোকগুলির ব্যাপারে কঠোর থেকে কঠোর রকম ব্যবস্থা আগে নিতে হবে, তারপরে এই মানুষগুলির ব্যাপারে চিন্তা করতে হবে। কারণ যাদের আইন রক্ষা করা এবং আইন অমান্যকারীকে পানিশমেন্ট দেওয়ার কথা, টেলিং অ্যাবাউট ইভেন দা বিচারকরা, বিচারকদেরকেও এই প্রত্যেকটি রায়ের সাথে প্রস্তুতি দিতে হবে। যদি এই আইন অমান্যকারীদের ধরার দায়িত্ব যাদের, পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব যাদের, তাদের ফেইলিওরকে যদি আপনি শুধরাতে না পারেন, তাহলে কোনোদিনই আপনি মানুষকে আইন মানাতে পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে যাদের আইন, অর্থাৎ পুলিশ বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, ওয়ার্কস মিনিস্ট্রি বলেন, তারা যদি এই ক্রাইম যারা করছে তাদেরকে ধরা থেকে বিরত থাকে, তাহলে তারাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম করছে। কারণ পৃথিবীর সমস্ত সভ্য দেশ পর্যন্ত যত জায়গা আছে আইনের কঠোর প্রয়োগের মানুষকে সভ্য করা হয়। পৃথিবীর কোনো দেশ নাই জন্ম থেকে স্বাভাবিকভাবে আইন মেনেছে। এমনকি এই যে আমেরিকার কথা আমরা বলি, সেখানে ছ ঘন্টা বিদ্যুৎ ছিল না, কত ক্রাইম হয়েছে, সবচেয়ে সভ্য দেশ। বাংলাদেশের মানুষ তো অসম্ভব ভালো, কত ছ ঘন্টা বিদ্যুৎ থাকে না, কই বাংলাদেশের মানুষ তো এরকম অজস্র ক্রাইম করে না। তাহলে সেই মানুষগুলিকে আমরা কেন শুধরাতে পারি না, সেই মানুষের পাশে কেন আমরা দাঁড়াতে পারি না? ফিউ পিপলস আর অলওয়েজ ক্রিমিনাল, তাদের ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। আমরা ঠিক রিভার্সটা করি, যারা পার্মানেন্ট ক্রিমিনাল তাদেরকে উই ইউজ টু প্রোটেক্ট, আর সাধারণ মানুষকে আমরা শাস্তি দেই। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর সরকারের কাছে আমার আবেদন থাকবে, অন্যায়কারীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন। যেমন প্রতিটি মানুষ তার সন্তানকে অসম্ভব রকম ভালোবাসে বলেই প্রতিনিয়ত তাকে শাসন করে, আপনাকেও একই কাজ করতে হবে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দা অনলি কান্ট্রি যেখানে এক ভাষা, এক কালচার, এক অলমোস্ট এক রিলিজিয়ান, এই দেশের উন্নয়ন কেউ পৃথিবীতে ঠেকিয়ে রাখতে পারবে না যদি সত্যিকার অর্থে সমন্বিত ভাবে আমরা কাজ করতে পারি।
বিশিষ্ট স্থপতি মুবাশ্বার হোসেন এবং ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী, আপনাদের দুজনের সঙ্গেই আমরা কথা বললাম। আমাদের শ্রোতাদের জন্য আপনারা আমাদেরকে সময় দিলেন, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইনফ্লুয়েঞ্জা মহামারীর বিরুদ্ধে বিশ্বজনীন কর্মসূচি চালু করতে চলেছে। লিসা শ্লাইনের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন ইজাজ বেন হুসেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইনফ্লুয়েঞ্জা বিশ্বজনীন এক মহামারীর আকার ধারণ করবে কি না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন বা উদ্বেগ থাকছে যে কবে নাগাদ ইনফ্লুয়েঞ্জা রোগ দেশগুলিতে আঘাত আনতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হুমকিকে পৃথিবীর জন্য সর্ববৃহৎ স্বাস্থ্য ঝুঁকি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কারণস্বরূপ বলা হয়েছে যে এই ভাইরাস অত্যন্ত দ্রুত বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই। WHO এ ব্যাপারে যে কৌশল নিতে চলেছে তার উদ্দেশ্য হচ্ছে দেশগুলিকে তাদের নজরদারি ব্যবস্থা উন্নয়নের সহায়তা এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে বিশ্বময় আরও উন্নত সরঞ্জামাদি প্রদান করে দেশগুলির ইনফ্লুয়েঞ্জা মহামারী রুখে দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করা। WHOতে ইনফ্লুয়েঞ্জা রোগের বিরুদ্ধে প্রস্তুতি এবং প্রতিক্রিয়া বিষয়ে প্রধান অ্যান মোয়েন বলেছেন আরও কর্মক্ষম এবং উন্নত মানের ফ্লু ভ্যাকসিনের প্রয়োজন পড়েছে। তিনি বলেন এই রোগের নিরাময়ে উন্নত চিকিৎসা ও ভাইরাস বিরোধী টিকারও প্রয়োজন পড়বে।
Countries can only achieve and be prepared through routine programs. You can't just wait for the emergency to happen and then get prepared.
নিয়মিত কর্মসূচি উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র দেশগুলি প্রস্তুতি গ্রহণ এবং রোগের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে পারবে। একটা দুর্যোগ আসবে, তারপর প্রস্তুতি নেওয়া শুরু হবে, এমনটি হতে পারে না। প্রস্তুতি আগে থেকেই তাই নেওয়া প্রয়োজন। তাই আমাদেরকে রুটিনের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে দেশগুলিকে শক্তিবান করে তুলতে হবে, যাতে করে ফ্লুর বিরুদ্ধে শুধু নয় অন্যান্য দুর্যোগপূর্ণ রোগ মোকাবেলায় তাদের ক্ষমতা যেন বৃদ্ধি পায়। সম্ভাব্য একটি মহামারী মোকাবেলায় এভাবেই তাদের প্রস্তুতি উন্নততর হতে পারে। WHO-র সমীক্ষা অনুযায়ী প্রতিবছর 100 কোটি জনগণ ফ্লু রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই রোগ 290,000 থেকে 650,000 লোকের জীবন কেড়ে নিচ্ছে। মহামারী প্রাদুর্ভাবের মতো নয়, ইনফ্লুয়েঞ্জা নির্দিষ্ট এলাকা ও দেশকে আঘাত হেনে থাকে। WHO জানিয়েছে টিকাই হচ্ছে এই রোগ থেকে বাঁচবার সর্বোত্তম পন্থা। 2011 সালে কয়েকটি দেশ একত্রিত হয়ে ইনফ্লুয়েঞ্জা মহামারীর প্রস্তুতি কর্মসূচি অনুমোদন করেছিল। মহামারীর কোনো প্রাদুর্ভাব ঘটলে এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশগুলিতে বিতরণের জন্য 40 কোটি টিকা পাওয়া যাবে। তবে দুঃখজনক যে সবাইকে সহায়তা দেবার ক্ষেত্রে যা যথেষ্ট নয়। বড় সমস্যা হচ্ছে নতুন একটি টিকা প্রস্তুতির আগে মহামারীর কোনো ইঙ্গিতকে শনাক্ত করতে হবে, নতুবা বহু সপ্তাহ বা বহু মাস সময় লেগে যেতে পারে। তবে WHO-র কর্মকর্তারা জানাচ্ছেন এই প্রক্রিয়া ত্বরান্বিতকরণে গবেষণার কাজ শুরু করা হয়েছে।
আর এখন আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। মিতালী উপস্থাপন করছেন, রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে আপনাদের চিঠিপত্রের দিকে নজর দিই এবং টেলিফোনেও কোনো কোনো শ্রোতার সঙ্গে আমরা কথা বলবো। তাহেরা,
আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে। হোলি এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।
আমরা এর আগে আরেকটি কার্ডও আমরা দেখিয়েছিলাম শ্রোতাদের এবং সেটা খুব চমৎকার ছিল, যদিও খুব সংক্ষিপ্ত পরিসরে দেখানো হয়েছিল।
এবং প্রিয়ঞ্জিৎ আরও লিখেছেন যে হোলির ওপরে আমাদের প্রতিবেদনগুলি তার ভালো লেগেছে।
হ্যাঁ, পরামর্শী ভিডিও পাঠিয়েছিল, ভিডিও রিপোর্ট হোলির উপরে, এবং তারপরেও
দীপঙ্কর চক্রবর্তী পাঠিয়েছেন। এবং ঢাকা থেকে নাসরিন হুদা বিথি, আমাদের ঢাকায় যে হোলি খেলা হয়েছে,
বাংলাদেশও যে হয়, এবং সব ধর্মবর্ণের মানুষ সেখানে অংশ নিয়েছিল,
ওয়েবসাইটে সেটা দেওয়া আছে,
রঙের উৎসব বলা যায়। তো গাজী মমিনউদ্দিন, সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা বাংলাদেশ থেকে, তিনি ইমেল পাঠিয়েছেন যে তিনি লিখছেন যে জীবনের শ্রেষ্ঠতম সময় পার করছি। বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ 2019-এর আয়োজনে সরকারি মাধ্যমকে চাকুরির 10ম বছরে এসে এবার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। ভাই গাজী মমিনউদ্দিন, আপনাকে আমাদের অভিনন্দন জানাচ্ছি বাংলা বিভাগের সকলের পক্ষ থেকে। এবং আপনি আবার লিখেছেন যে অবশ্যই এই পুরস্কার পাওয়ার পর, এই সম্মান পাওয়ার পর আপনি লিখছেন যে আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। সেটা তো অবশ্যই, যে কোনো কাজে গেলে তার স্বীকৃতি পেলে দায়িত্ববোধ আরও বেড়ে যাওয়ারই কথা, তাই না তাহেরা?
জি।
আর তিনি লিখছেন যে বেতার আমার প্রাণ, তাই বেতার সংশ্লিষ্টদের জানাতে না পারলে আমার আনন্দ সম্পূর্ণ হচ্ছিল না, তাই জানালাম। খুবই ভালো করেছেন, কারণ অন্য শ্রোতারাও শুনছেন এবং জানছেন আপনার এই সম্মানের বিষয়ে। আমাদের জন্য একটি মানে খুবই গর্বের কথা, কারণ আমাদের একজন শ্রোতা আপনি নিষ্ঠার সাথে শুনে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
শুধু শুনছেন না আপা, গাজী মমিনউদ্দিন কিন্তু লিসনার্স ক্লাবের সঙ্গে, আমাদের অন্য শ্রোতাদের সঙ্গে এবং রেডিওকে এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরার জন্য নানা রকম কর্মসূচি নিয়ে থাকেন এবং ভারতের পশ্চিমবঙ্গে তিনি যান, সে সমস্ত খবরাখবর আমরা কিন্তু দিয়েছি
অনুষ্ঠানে তিনি যান। এবং তিনি লিখছেন যে এখন তিনি মোবাইল ফোনে আমাদের অনুষ্ঠান শুনছেন, তার মানে যে পরিবর্তনগুলো আসছে দিনে দিনে সেগুলোর সাথে গাজী মমিনউদ্দিন নিজে যুক্ত হচ্ছেন বরাবরই। বহুদিন থেকে তিনি শুনছেন এবং এখনও যে আধুনিক ব্যবস্থাগুলো চালু করা হচ্ছে তার সাথে তিনি সংযুক্ত হচ্ছেন। তো গাজী মমিনউদ্দিন, আবারও আপনার প্রতি অভিনন্দন, শুভেচ্ছা রইল, আমাদের সঙ্গে আপনি বরাবর থাকবেন সেটাই আশা করছি।
আশা করি এরপরে আপনি আপনাদের ক্লাবের বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে আপনাদের সদস্যরা কি করছে সেসব জানাবেন।
তাহেরা, টেলিফোন লাইনে আমাদের একজন শ্রোতা রয়েছেন।
হ্যাঁ, তিনি ইমেল পাঠিয়েছেন, লিখেছেন অনেকদিন আগে আমি একটা মেইল করেছিলাম আপনাদের কাছে কিন্তু উত্তর পাইনি, আশা করি ইমেলের উত্তর পাবো এবং একটি গিফট চেয়েছিলাম আপনাদের কাছে,
ক্যালেন্ডার। এবং তারপরে ওনার কাছ থেকে আমি লিখেছিলাম এবং উনি তার জবাবে তার পুরো ঠিকানা পাঠিয়েছেন
এবং ক্যালেন্ডারটিও আমরা পাঠিয়ে দিয়েছি। আর সেই জন্যই আমরা আজকে বেছে নিয়েছি মোহাম্মদ সাইফুল ইসলামকে। সাইফুল ইসলাম, আপনি তো আমাদের টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, অত্যন্ত খুশি হয়েছি আমরা, আপনি টেলিফোনের ওপারে রয়েছেন, কেমন আছেন?
জি আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন?
জি আমরা ভালো আছি।
তো আপনি তো আমাদের কাছে ক্যালেন্ডার পাবেন, সেটা তো পরের কথা, কিন্তু আপনি আমাদের অনুষ্ঠান কবে থেকে শুনছেন এবং কেমন লাগে সে কথা আপনার কাছেই জানতে চাই।
আপনাদের অনুষ্ঠান শুনছি আমি গত 5 বছর থেকে এবং রেডিও থেকে শুনছি, এখন বর্তমানে ফেসবুক লাইভে আমি দেখছি, খুবই ভালো লাগে। আপনারা দিন দিন এটা আপডেট করতে করে করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। আপনি শোনা শুরু, হ্যাঁ বলুন।
আপনারা আমাদেরকে দেখার জন্য অনেক সহজ উপায় করে দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ।
হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমরা ছবি চাই, যাতে আপনাদের যারা আমাদের শ্রোতা অন্যান্য শ্রোতাদের কাছে তুলে ধরতে পারি যে এই মুহূর্তে আমরা কোন শ্রোতার সঙ্গে কথা বলছি, কোন শ্রোতার সাথে কোথায় আমরা যোগাযোগ করছি। তো আমি দেখলাম যে আপনি ছবিও পাঠিয়েছেন, ভালো লাগলো দেখে যে একজন শ্রোতার সঙ্গে কথা বলছি, অন্তত তার ছবিটা দেখাতে পারলে অন্য শ্রোতারাও দেখতে পারেন এবং আমাদেরও ভালো লাগে যে আমরা যার সঙ্গে কথা বলছি তার চেহারাটা একবার, মানে আমরা তো এর আগে ধারণাই করতাম, শুধু মনে মনে ভাবতাম যে কে কোথায় আছেন, কোন জায়গা থেকে করছেন, এখন ছবি দেখে আরও মনে হয় যে শ্রোতারা আমাদের সত্যি কাছাকাছি এসেছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ছবি পাঠানোর জন্য। একটি কথা যে আপনি প্রথম একেবারে যদি শুরুতে বলেন যে কিভাবে আপনি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করেন।
আমি প্রথমে আমার দাদার কাছ থেকে রেডিও থেকে শুরু করে এই পর্যন্ত রেডিও থেকে শুরু করি শোনার, তারপরে পর্যায়ক্রমে এই ফেসবুকে আসে, ফেসবুকে বা ফেসবুকে আসেন, তো তখন ফেসবুকে আসার পরে অ্যান্ড্রয়েড বা যাদের ল্যাপটপ আছে, যেমন আমার ল্যাপটপ আছে, ল্যাপটপের মাধ্যমে দেখা আরম্ভ করি। এই পর্যন্ত দেখতে আমি মোটামুটি আমার 20 বছর পরে থেকে আমি ভয়েস অফ আমেরিকার সাথে জড়িত।
আচ্ছা, আপনি তো কুমিল্লা থেকে বলছেন, আপনাদের এলাকায় অন্যান্য শ্রোতাদের নিয়ে আপনারা কোনো কর্মসূচি আপনাদের আছে বিশেষ, যেটা আপনি উল্লেখ করতে পারেন এখন?
প্রত্যেক মাসে আমাদের ওই যে দেখে আমাদের এক ইকবাল স্যার আছে, উনি প্রফেসর, ওনার অধ্যয়নে আমরা একটা ক্লাব করি, ক্লাবটার নাম হলো বোর্রা ফ্রেন্ড ব্লাড গ্রুপ। আমরা মনুষ্য রোগীদেরকে বিনামূল্যে রক্তদান করি।
আচ্ছা, এটা কবে থেকে শুরু করেছেন?
এটা আজকে 2 বছর যাবত।
তো এটা ভালোভাবে চলছে?
জি জি ম্যাডাম, এটা ভালোভাবে চলছে, আমাদেরকে সহযোগিতা করছে বোর্রা সরকারি হাসপাতাল, বোর্রা ফেয়ার হাসপাতাল, চিটাগাং এর একটা হসপিটাল, হসপিটালের নামটা আমি ভুলে গেছি, চিটাগাং এর একটা হসপিটাল আছে, আমাদের ওই হসপিটালের বিশেষজ্ঞরা আমাদেরকে মাঝে মধ্যে ক্যাম্পিং হয়, ক্যাম্পিং এর মধ্যে আমরা অ্যাটেন্ড করি, ব্লাড মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেই বা ব্লাড পরীক্ষা করি, ব্লাড গ্রুপ পরীক্ষা করি, তারপরে প্রাথমিক যে চিকিৎসা গুলো বা ওষুধ, এই ওষুধ গুলো আমাদেরকে অ্যারেঞ্জ করে আমাদের প্রফেসর স্যারে।
চমৎকার কার্যক্রম গ্রহণ করেছেন, খুব ভালো লাগলো শুনে।
তো ভাই সাইফুল ইসলাম, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।
ধন্যবাদ,
অবশ্যই।
এরপরে চিঠি, একটি ইমেল লিখেছেন সাজ্জাদ হোসেন রিজু, প্রিন্সিপাল করিমউদ্দিন রোড, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ থেকে। আপনার দীর্ঘ ইমেলের অংশ বিশেষ পড়ছি। ইমেলের সারবস্তু আমাদের রোকে আপার কথা আপনি বিশদভাবে লিখেছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে পড়ে, আমি জানতাম রোকে আপা এই কথাটি বলবেন কেন, তো পড়েই শোনাই, আপনি তো আমাকে বলবেন, না পড়ে পারছি না। লিখেছেন, আমার বাবাকে যখন দেখেছি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনতো, তখন আমি অনেক ছোট, বাবাকে দেখতাম প্রতিদিন ভোরে ভয়েস অফ আমেরিকা শুনতো, তখন তেমন কিছু বুঝতাম না, কিন্তু 2011 সাল যখন আমি SSC পাশ করলাম, তখন আমি নিজে শুনতে শুরু করলাম, ঠিক তখন রোকেয়া হায়দারের নামটি কেমন যেন পরিচিত মনে হতো। তারপর আবিষ্কার করলাম ছোটবেলায় বাবা যখন শুনতেন তখনই এই নামটি শুনেছিলাম। বাংলা বিভাগের বর্তমান প্রধান রোকেয়া হায়দারের দীর্ঘ 38 বছর VOA কর্মজীবনে তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা, একাগ্রতার স্বাক্ষর রেখেছেন, সেই সাথে মিডিয়ার কাজের বাড়তি চাপ, ঠিক বলেছেন, সমন্বয় ও ঝুঁকি বহন করে তিনি প্রমাণ করেছেন যে তিনি ছিলেন অন্যান্যদের থেকে আলাদা, তাই তো তিনি বাংলাদেশ ও ভারতে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন, যার সর্বশেষ সংযোজন হল ভিওএ ক্যারিয়ার অলস্টার। তার এই প্রাপ্তিতে আমার এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে, প্রিয় রোকে আপা ও ভয়েস অফ আমেরিকা পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। তার এই প্রাপ্তিতে অন্যদেরও উৎসাহ করবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দরভাবে কথাগুলো লেখার জন্যে। এটা আমার কোনো পাওনা না, আমার যারা সঙ্গী সাথী আছেন এই 38 বছরে যারা আমার সঙ্গে কাজ করেছেন, আমি যাদের সঙ্গে কাজ করেছি শিখেছি, এটা তাদেরই প্রাপ্য সেই সম্মান, এবং আমি তাদেরই মধ্যে কাজ করে আজকে এত দূরে গিয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তাহলে আজকে কিন্তু উঠতে হয়।
শ্রোতাবন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন, মন্তব্য এবং সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ প্রয়াত হন ঢাকায় বাড়িধারায় নিজ বাসভবনে এই কদিন আগেই। তাঁর গানে অনুপ্রাণিত আর এক সঙ্গীত শিল্পী শায়ান তাঁকে নিয়ে এই কথা বলেছেন আহসানুল হকের সঙ্গে।
সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গীত জগৎ থেকে একজন নক্ষত্রের শারীরিক প্রস্থান ঘটল, যার গান শুনে আমরা অনেকে বড় হয়েছিলাম, শাহনাজ রহমাতুল্লাহ। জন্ম 1952 সালে, মৃত্যু 2019 সালের 23 মার্চ, 67 বছর বয়স, মাত্র 67 বছর বয়স। শাহনাজ রহমাতুল্লাহর গান শুনে অনুপ্রাণিত হয়েছেন যেমন শ্রোতারা, দর্শকরা, তেমনি অনেক শিল্পীও তার গান শুনে অনুপ্রাণিত হয়েছেন। তেমনি এক শিল্পী, বাংলাদেশের সুপরিচিত শিল্পী, সঙ্গীতকার শায়ান, তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। শায়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। অনেকেই অনেক শিল্পী দিয়ে অনুপ্রাণিত হন কিন্তু সেটা সবসময় উল্লেখ করেন না, কিন্তু আপনি শাহনাজ রহমতুল্লাহর কথা উল্লেখ করেছেন এবং আপনি তার গান বিভিন্ন সময়ে গেয়েছেন। এই শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, যিনি তৎকালীন পশ্চিম পাকিস্তান সেখানকার চলচ্চিত্রও গান করেছেন, বাংলাদেশের চলচ্চিত্রে গান করেছেন, তার ভাই জাফর ইকবাল অত্যন্ত সুপরিচিত অভিনেতা ছিলেন, আনোয়ার পারভেজ অত্যন্ত সুপরিচিত সঙ্গীত পরিচালক ছিলেন। শাহনাজ রহমতুল্লাহর গান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, শাহনাজ রহমতুল্লাহ কেন আপনাকে অনুপ্রাণিত করেন?
ওনার গানের জন্য আমার মধ্যে একটা ঘোর আছে সবসময়। এটা একটা ওনার গানের যে ম্যাজিকটা, এটা একজনের উপর সবার উপরে এই ম্যাজিক কাজ নাও করতে পারে, কিন্তু আমি ওনাকে সব আমি খুব ছোটবেলা থেকে আর কোথাও কোনো গান শিখিনি। ওনার কিছু গানের একটা কালেকশন ছিল আমার কাছে, একটা খুব অস্পষ্ট রেকর্ডিং এর ক্যাসেট ছিল, সেগুলোকেই আমি বারংবার রিপিটে দিয়ে সারা রাত ধরে ধরে শুনতাম সেই গানগুলোকে, তিনবার চেষ্টা করতাম কণ্ঠে। এবং সে তার ভেতরে আমার নিজের যে বয়সটা ছিল তখন, আমার ব্যক্তিগত জীবনের যে জার্নিটা, এবং সেই সময়ে ওনার গানের সঙ্গে আমাদের যোগাযোগটা, সেই সবকিছু মিলিয়ে আমার আমার মধ্যে এক ধরনের ভালোবাসা, ভক্তি, মুগ্ধতা এবং মহানতাই বলবো আমি। আমি পৃথিবীর সব শিল্পীকে একদিকে রাখি, শাহনাজ রহমতুল্লাহকে একদিকে রাখি। উনি সবার উপরে আমার প্রাণে, উনি সবার কেন্দ্রে আমার গান, বা কিনা যাই বলি না কেন, অনেকে বলেন আমি গান লিখি, আমার লিরিকের মধ্যে অনেকের প্রভাব আছে, আমি সবই বুঝি। কিন্তু এতটুকু বলবো যে আমার মাথার উপর, চিন্তার উপর হয়তো অন্যান্য মানুষের প্রভাব কিছুটা থাকতে পারে, কিন্তু আমার প্রাণের একচ্ছত্র রানী শাহনাজ রহমতুল্লাহ, একদম একক। উনি ওনার আশেপাশে ধারে কাছে আমি কাউকে পাই না। ওনার জন্যে আমার সেরকম একটা জায়গা আছে, ওনার গানের জন্যে, ওনার মানুষটার জন্যে। তো ওনার গানের একটা বৈশিষ্ট্য বলবো, একটা একটা কথা তো হলো এই যে ওনার গানের, ওনার কণ্ঠের যে দক্ষতা, সেগুলো নিয়ে কথা বলা আমাদেরকে সাজে না, ওনাদের যে ওটা বিশ্লেষণ করা আমাদেরকে মানায় না। আমরা যারা এই প্রজন্মের শিল্পী, আমরা তো অতটা প্রশিক্ষিত হয়ে গান করতে আসি না, আমাদের মধ্যে এক ধরনের গাফিলতি থেকে যায়, আমাদের প্রাতিষ্ঠানিকতার ভিতরে, আমাদের তালিমের ভিতরে এক ধরনের গাফিলতি থেকে যায়। ওনারা শিখে আসা শিল্পী, সেই জায়গাটা থেকে বলবে যে ওনাদের দক্ষতার ব্যাপারে তো কোনো প্রশ্ন নেই। ওনার টোনাল কোয়ালিটি নিয়েও আমি কথা বলবো না, এটা সবাই জানে যে ওনারা কয়েকজন ছিলেন, এক একজন এক এক কারণে বিশেষ। কিন্তু আমি যেভাবে আবিষ্কার করি ওনাকে, সেটা হলো উনি গান যখন করতেন, ওনার গানের মধ্যে এক ধরনের মিষ্টতা ছিল, এক ধরনের ধারালতাও ছিল, এক ধরনের দুঃখ ছিল, বিষাদ ছিল। আমার মনে হতো একটা মানুষ শুধু কণ্ঠ দিয়ে বা সুর দিয়ে গান গাইছে তাই না, সে যেন তার ভেতরের সে দুঃখ দিয়ে গান গায়। এটা আমার সবসময় মনে হতো যে ওনার গানের ভেতরে এক ধরনের বিষাদ আছে, যেটা ওনার গায়কীর অংশ, তার ভেতরে তার গায়ে লেগে থাকে অন্যান্য গান। তো মূল গায়কীটা ওনার যে গায়কী ছিল, সেই গায়কীর প্রতি আমার এক ধরনের অন্ধ ভালোবাসা আছে, এবং সেটাই সেটুকুই আমি বলতে পারি যে এই এই ম্যাজিকটা আমার আমার জীবনে, আমার প্রাণে। আমি যে ওনার জন্য এরকম একটা ঘোর আমার মধ্যে পেয়েছিলাম, একটা নেশা পেয়েছিলাম ওনার গানের, এটা আমার ভাগ্যে, যেটা সকলের জন্য উন্মুক্ত, কিন্তু এই নেশাটা পেয়েছিলাম আমি। আমি ওনার গান গেয়ে গিয়ে আজীবন গানের চর্চা করেছি, আর কোনো গান আমি কোথাও ওভাবে শিখিনি। শিখেছি কিছু কিছু গান, আমি তার তালিম নেই নি, কিন্তু এইটুকুই বলবো আমার মানে ওনার সম্পর্কে, যে ওনার গান আমাকে কেন মহাচ্ছন্ন করেছে, তার চেয়ে বড় কথা হলো আমার ভাগ্য যে আমাকে ওনার গান মহাচ্ছন্ন করেছিল, এটাই বাস্তবতা। এর কারণ কি আমি তা জানি না, সব মিলিয়ে একটা কারণ।
শাহন, আমি আপনার কথাগুলো শুনছি, আমি শৈশব থেকে তার গান শুনছি, এবং আপনি যে শব্দগুলো উচ্চারণ করছেন, আপনি বলছেন ঘোর, আপনি বলছেন মহানধতা, আপনি ম্যাজিক বলেছেন, এবং আপনি বলেছেন দক্ষতা, আসলে আপনি যে প্রত্যেকটি শব্দ খুব খুব লক্ষ্যভেদী আপনি শব্দ ব্যবহার করছেন, সত্যি শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠের মধ্যে অসাধারণ একটা ঘোর আছে। এবং আমার মনে হয় তিনি নিজে বিভিন্ন সাক্ষাৎকারে রেওয়াজ করার কথা বলেছেন, রেওয়াজ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু ঐশ্বরিক যে কণ্ঠ তিনি নিয়ে এসেছিলেন পৃথিবীতে, এই কণ্ঠ সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব নয়, এবং তার কণ্ঠে সেটাই ছিল যেটা শুধু দক্ষতা দিয়ে সম্ভব নয়, রেওয়াজ দিয়ে সম্ভব নয়, তার ঊর্ধ্বে কিছু। আপনার সাথে কথা বলার একটু আগেও আমি তার একটি ভিডিও দেখছিলাম, বিটিভিতে তিনি একটি গান করছিলেন, সেই গানে তার যে অবয়ব, তার চোখের মধ্যে যে ঘোর, কণ্ঠের মধ্যে যে ঘোর ছিল, শিল্পীর চোখেও সেই ঘোর ছিল। আমার মনে হয় আপনি অসম্ভব জরুরি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে শাহনাজ রহমতুল্লাহর গানে বিষাদ, বিষাদ সেটা তাকে আলাদা করে দেয়। এবং আপনি তার একটি গান বিভিন্ন অনুষ্ঠানে করেছেন, গানটির কথা খুব খেয়াল করে হয়তো অনেকে শোনেন না, আমি নিজেও হয়তো শুনিনি, কিন্তু গানের শুরুটা একরকম, সোনামুখী সুঁই দিয়ে সেলাই করা কাজ, সামাল করে রেখো আমার মাটির যায় না, কিন্তু তার পরের লাইনেই অদ্ভুতভাবে দেশের কথা চলে আসলো, আপন ঘরে পরবাসী ভুলিনি সেই কথা, বুকের মানিক সৎকা দিয়ে পেলাম স্বাধীনতা, কাফন দিয়ে কেনা আমার পতাকার স্বরাজ, সামাল করে রেখো আমার মাটির যায় নামাজ। দেশাত্মবোধক গান হোক, প্রেমের গান হোক, প্রতিটি গানে বিষাদ, বিষাদ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে। এবং এই বিষাদ তিনি কোথা থেকে নিয়ে আসছেন আমি জানি না, কিন্তু সত্যি অসম্ভব মিষ্টতা এবং টোনাল কোয়ালিটির কোনো তুলনা নেই। আসলে শাহনাজ রহমতুল্লাহ একজনই এসেছিলেন, আর কখনো আসবেন না।
একদমই তাই, আমি আপনার সঙ্গে মানে সহস্রভাগ একমত। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে ওনার সম্পর্কে কথা বলার জন্য আমাকে যোগাযোগ করেছেন। তো এটা নিশ্চয়ই আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার এই নয় যে উনি চলে গেছেন, তখন বলছি মানে আমি যে ওনার নামটা নেবার জন্য যে আমাকে ডেকেছেন, ভেবেছেন, সেটাই আমার একটা প্রাপ্তি। অনেক ধন্যবাদ।
আমরা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সবাই শাহনাজ রহমতুল্লাহর
বিদেহী আত্মার মঙ্গল কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। আজ শনিবার আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজনি প্রদেশের একটি স্কুলের উপর মর্টার আক্রমণে কমপক্ষে চারজন স্কুল শিক্ষার্থী নিহত এবং 15 জনেরও বেশি আহত হয়েছে। আক্রমণটি এমন এক সময় ঘটল যখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের এলাকা তালিবান দখল করে নিয়েছে এবং দেশের অন্যত্র নতুন করে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতি সাধন করছে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আরিফ নুরি ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওই ঘটনায় আহত আরও 15 জনের মধ্যে 2 জন শিক্ষক রয়েছেন। তাৎক্ষণিকভাবে এটা নিশ্চিত করা যায়নি যে আফগান বাহিনী নাকি তালিবান বিদ্রোহীরা আন্দার জেলায় এই স্কুলের উপর ওই মর্টার নিক্ষেপ করেছে। নুরি বলছেন যে এই ঘটনার ব্যাপারে সরকারি তদন্ত শুরু হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রক বলছে আজ সকালে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 21 বছর বয়সী একজন ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। গাজার কর্মকর্তারা বলছেন যে মোহাম্মদ সাদকে মাথায় গুলি করা হয়। সীমান্ত বেড়া বরাবর সাপ্তাহিক প্রতিবাদের প্রথম বার্ষিকী উপলক্ষে যে গণবিক্ষোভ হবার কথা তার ঠিক কয়েক ঘন্টা আগেই এই গুলি চালনার ঘটনাটি ঘটল। ইসরায়েলের আরব ও ফিলিস্তিনি জনগণ যাকে ভূমি দিবস হিসেবে পালন করেন এই বিক্ষোভ সেদিনই হবার কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় গতকাল বলেন যে ভেনেজুয়েলা একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেদিনই হোয়াইট হাউসের কর্মকর্তারা এরকম আভাস দেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে। ট্রাম্প সংবাদদাতাদের প্রশ্নের জবাবে বলেন যে ভেনেজুয়েলায় বিদ্যুৎ নেই, গাড়ির তেল নেই, কাজেই সমাজতন্ত্র নিয়ে যখন কথা বলেন ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখুন। শুক্রবার সকালেই ভেনেজুয়েলা বিষয়ে বিশেষ দূত এলিয়ট অ্যাব্রামস বলেন যে ভেনেজুয়েলায় রুশ সৈন্যের অবস্থানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে বিভিন্ন বিকল্প রয়েছে, যার মধ্যে আছে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ। আগামীকাল রোববার তুরস্কে গুরুত্বপূর্ণ এক স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে এবং এতে সে দেশের প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। সে দেশে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং মন্দার হুমকির মুখে প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন। রোববারের নির্বাচনের এক সপ্তাহ আগেই নিজের নির্বাচনী ভিত্তি মজবুত করতে এরদোয়ান তার নিজের শহর ইস্তাম্বুলে হাজার হাজার লোকের সমাবেশ ঘটান। নির্বাচনে এরদোয়ান না দাঁড়ালেও তিনি এই প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং এ ব্যাপারে তিনি ভালোই জানেন যে 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর এখন তিনি নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। ব্রাজিলের একজন বিচারক এই মর্মে আদেশ দিয়েছেন যে 1964 সালের 31 মার্চ তারিখের অভ্যুত্থান উদযাপন করতে পারবেন না সে দেশের প্রেসিডেন্ট। ওই অভ্যুত্থানের কারণে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ব্রাজিলে সামরিক স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো ওই অভ্যুত্থানের 55তম বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলেন এবং সামরিক বাহিনীকে তদানীন্তন প্রেসিডেন্ট জোয়াও গোলাটের ক্ষমতাচ্যুতির উপলক্ষে উদযাপন ব্যবস্থা করতে বলেছিলেন। বিচারক ইভানি সিলভার দ্য লুজ রোববারের ওই অনুষ্ঠানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে বলেন যে ব্যাপকভাবে সমালোচিত এই উদযাপন অনুষ্ঠান গণতন্ত্রের পুনর্নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জানা ফেরোজ, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন, এবং স্টুডিওয় অনুষ্ঠান উপস্থাপনার সার্বিক তত্ত্বাবধায় ছিলেন সেলিম হোসেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.